listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজ 2রা নভেম্বর বুধবার রাত 8:30। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্রিসবেন বাংলা রেডিও, রেডিও 4EB 98.1 FM শোনার জন্য। আশা করি সবাই ভালো আছেন বসন্তের এই সুন্দর সন্ধ্যায়। এই মুহূর্তে তাপমাত্রা সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস এবং আকাশ পুরোপুরি পরিষ্কার। আগামী দুদিন একটু মেঘাচ্ছন্ন থাকলেও উইকেন্ড পুরোপুরি রৌদ্র করোজ্জ্বল থাকবে এবং আশা করি আপনারা সবাই অনেক অনেক এনজয় করবেন। এবং আশা করছি সকলেই গত সপ্তাহটা অত্যন্ত চমৎকার কাটিয়েছেন এবং চমৎকার কাটানোর বেশ কিছু উপলক্ষ কিন্তু আমাদের ছিল। প্রথম কথা, বাংলাদেশ ক্রিকেট দলের অবিস্মরণীয় টেস্ট জয়। যদিও এটি প্রথম জয় নয়, তারপরও অনেক জল্পনা কল্পনা অনেক কথার পরে ইংল্যান্ডের মতো একটি টেস্ট দলকে বাংলাদেশ দল হারিয়ে দিল ঢাকা টেস্টে, এবং হারিয়ে দিয়ে সিরিজটা 1-1 সমতা করল। আর শুধু হারানোই নয়, আসলে 5 দিনের টেস্ট কিন্তু বাংলাদেশ 3 দিনে হারিয়ে দিল ইংল্যান্ডকে। একটা সময় ছিল যখন বাংলাদেশ 2 দিনে, 2.5 দিনে বা 3 দিনে টেস্ট হারত। আজকে ইনশাআল্লাহ আল্লাহ রহমতের দিন বদলে গেছে, বাংলাদেশ ইংল্যান্ডের মতো জায়ান্টকে 3 দিনে হারিয়ে দেয়। এ প্রেক্ষিতে আসলে একটি কথা আমি শেয়ার করতে চাই। হঠাৎ করে মনে পড়ল যে 10 বছর আগে 2005 কি 2006 বাংলাদেশ যখন প্রথম তাদের ইংল্যান্ড সফরে যায় এবং লর্ডসের টেস্টটি যখন 3 দিনে শেষ হয়ে যায়, তখন কিন্তু ব্রিটিশ মিডিয়া বলেছিল যে বাংলাদেশের মতো ক্রিকেট দল যেন লর্ডসের 100 মাইলের মধ্যে না থাকে। তা আমি মনে করি বাংলার দামাল ছেলেরা গত সপ্তাহে রবিবারে মোক্ষম একটি জবাব দিয়েছে সবাইকে, এবং আমাদের পক্ষ থেকে, রেডিওর পক্ষ থেকে, ব্রিসবেনবাসীর পক্ষ থেকে বাংলাদেশের দামাল ছেলেদেরকে, ক্রিকেট দলকে আমাদের শুভেচ্ছা, অভিবাদন এবং সাকিবিউ সেলিউট। যাই হোক, উপলক্ষ, আনন্দের উপলক্ষ আরও ছিল। আপনারা হয়তো জানেন যে অনেকে উপভোগ করেছেন অলরেডি, গত শনিবার সোসাইটি অব বাংলাদেশি ডক্টর্স কুইন্সল্যান্ড আয়োজন করেছিল একটি কনসার্ট, মুখরিত জীবনের চলার বাঁকে। এই কনসার্টে অংশগ্রহণ করে বাংলাদেশের 2 জন লেজেন্ডারি কণ্ঠশিল্পী, নকিব খান এবং শাহবাজ খান পিলু। তাদের সাথে ছিলেন নতুন প্রজন্মের অত্যন্ত প্রতিশ্রুতিশীল শিল্পী এলিটা করিম। ব্রিসবেন রেডিওর পক্ষ থেকে আমাদের সৌভাগ্য হয়েছিল এই 3 জনেরই একটি সাক্ষাৎ গ্রহণ করা। আসলে ওনাদের ব্রিসবেন অবস্থানটা এমন একটা সময় হয়েছিল যে আমরা ওনাদেরকে লাইভ আমাদের অনুষ্ঠানে আনতে পারিনি। ওনারা বৃহস্পতিবার ব্রিসবেনে আসেন এবং রবিবারই চলে যান, বাট ওনাদের এই ব্যস্ত সময়ের মধ্যে ওনারা অত্যন্ত সদয় ছিলেন আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য, এবং এই সময়টাতে আমরা আপনাদের জন্য, ব্রিসবেন বাংলা রেডিও শ্রোতাদের জন্য একটি সাক্ষাৎকার গ্রহণ করেছি। সাক্ষাৎকার গ্রহণ করেছিল অর্চি, আজকে অর্চি আছে এবং প্যানেলে আমি সাদিদ আছি যথারীতি। তো অর্চি, তুমি তো সাক্ষাৎকারটি গ্রহণ করেছ, তো তোমার অভিজ্ঞতাটা কি? ওনাদের মতো এত বড় মাপের শিল্পীদের তুমি যে একটি সাক্ষাৎকার নিলে, তোমার কি অভিজ্ঞতা ছিল?
সত্যি কথা সাদিদ, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমার এই সুযোগটি হয়েছে রেডিওর পক্ষ থেকে। অবশ্যই, তো তাদের সঙ্গে যখন কথা বলেছি, মানে আমার ধারণা ছিল এত বড় মাপের শিল্পী, আমি নার্ভাস ছিলাম ইনফ্যাক্ট যে কিভাবে বলবো, বাট জানো তারা আসলে যত বড় মিউজিশিয়ান তারা সত্যি কথা তত বড় মাপের মানুষ। আমার কথা বলে কিন্তু মনে হয়নি যে আমি কোনো সেলিব্রিটি অথবা স্টারের সাথে কথা বলছি, তারা এত ডাউন টু আর্থ, এবং এটা তাদের একটা ক্ষমতা আমার বলতে হবে যে কথা বলে মনে হচ্ছিল খুব পরিচিত জনের সঙ্গে কথা বলছি, যে এমন না যে কোন স্টারের সাথে কথা বলছি। এবং এটা তাদের একটা ক্ষমতা যে মানে অচেনা একটা মানুষকে খুব অল্প সময়ের মধ্যে আপন করে নিতে পারেন তারা, এবং ইন্টারভিউটি খুব ভালো হয়েছে। আমার মনে হয় আমার শ্রোতা বন্ধুরা, আপনারা প্রত্যেকে খুব এনজয় করবেন। তারা কথা বলেছেন তাদের মিউজিক ক্যারিয়ার নিয়ে, ছোটবেলাটা কিভাবে কেটেছে, মিউজিকে আসাটা কিভাবে হলো, এবং অবশ্যই ব্রিসবেনের অভিজ্ঞতা সম্পর্কে। তা আমার অভিজ্ঞতা তো অবশ্যই সাদিদ আমি বলবো ভীষণ ভালো ছিল।
আচ্ছা, তো তাহলে কি আমরা শুনে আসবো কিছু অংশ? এক্ষেত্রে আমি শ্রোতাদেরকে একটি কথা জানিয়ে রাখি, যেহেতু ইন্টারভিউটি পূর্বে ধারণ করা, সেহেতু কিছু কথা এখন যেটা বলছি ইন্টারভিউটি প্লে করার পর তার একটু রিপিট হতে পারে, তো এটি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আমরা কিছু অংশ একটু শুনে আসি।
শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে আছেন আজকে নকিব খান। আমি কিছুক্ষণের মধ্যেই তার সাথে কথা বলা শুরু করব। তো নকিব ভাইয়া, আমি শ্রোতা বন্ধুদের যদি একটু হ্যালো বলেন আপনার পক্ষ থেকে।
হ্যালো বাংলাদেশি বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে।
চমৎকার। তো নকিব ভাইয়ের কাছে আমি প্রথম যে প্রশ্নটি করতে যাচ্ছি সেটি হলো, ভাই আমাদের শ্রোতা বন্ধুদের যদি একটু জানান যে রেনেসা ব্যান্ডের সূচনাটা কিভাবে হলো।
আসলে এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। আমরা রেনেসার পাঁচজন ছিলাম ফাউন্ডার মেম্বার, আমি, পিলু, ফাসা সিদ্দিকী বগি, মোটো এবং মামুন। আমাদের যদিও রেনেসার নতুন মার ফর্ম করেছে 85-এ, বাট আমাদের পেছনে অনেক অনেক দিনের অভিজ্ঞতা ছিল অন্যান্য ব্যান্ডে কাজ করার। যেমন আমার আর পিলু ছিল সোলসে বাজানোর, মোটো এবং মামুনের ছিল ভিনি সেরফ কেয়ার নামে একটা ব্যান্ডের বাজাতোরা, আর বগি ভাই অ্যাবনর্মাল 3+2 এই ব্যান্ডে বাজাতো। সো আমরা চিটং এ থাকতাম। ঢাকায় আসার পর আমরা নিজেরা নিজের প্র্যাকটিস করতাম, কখনো ব্যান্ড করবো চিন্তা করিনি। হঠাৎ করে আমরা চারজন প্র্যাকটিস করতাম, মূলত আমি, পিলু, মোটু, মামুন। বগি ভাই তখন দেশের বাইরে ছিলেন। তো আমরা প্র্যাকটিস করছি, কারণ মিউজিক ছাড়া থাকা যায় না। ঢাকা আসার পর প্র্যাকটিস করছি আমরা নিজেরাই। এমন সময় বগি ভাই বিদেশ থেকে দেশে ফিরলেন, তখন আমাদের সাথে যোগাযোগ করলেন। তো আমাদের সাথে উনিও প্র্যাকটিস করা শুরু করলেন, আমরা পাঁচজন হলাম আর কি। সো আমরা তখন ভাবলাম পাঁচজন যখন আমরা অলরেডি বাজাচ্ছি, সো লেটস ফর্ম এ ব্যান্ড। সো তখনই আমরা ব্রেন সেট আপ ফর্ম করার কথা চিন্তা করলাম। আমরা কিন্তু প্র্যাকটিস করছি 84-83 থেকেই, বাট 85 এসে আমরা ঠিক করলাম যে আমরা ব্যান্ড করব।
আচ্ছা, ব্যান্ডের নামকরণটা সম্পর্কে একটু বলেন।
সেটা একটা ইন্টারেস্টিং ঘটনা, কারণ আমরা সবাই চিন্তা করছিলাম যে কি নাম দেওয়া যায়, এবং আমরা একটা শো করেছি নাম ছাড়া। নাম দেবো কি সেটা ওদের কাছে, অনেকের কাছে জানতে চেয়েছিলাম, অডিয়েন্সদের কাছে অনেকে সাজেশন দিয়েছিল। সো আমাদের রেনেসা নামটা আসলে সবাই মিলে ঠিক করেছি আমরা। তার কারণটা হচ্ছে এটার আক্ষরিক অর্থ, যদিও এটা ফরাসি শব্দ, ওটা বাংলায় নেওয়া হয়েছে, নবজাগরণ। সো আমাদের, যেহেতু আমাদের প্রত্যেকের পেছনে মিউজিক্যাল এক্সপিরিয়েন্স আছে অনেক বছরের, বাংলা গানের একটা তখন ধারা পরিবর্তন হচ্ছিল, বাংলার যে মেলোডিটা অনেক ক্ষেত্রে কমে যাচ্ছিল, এবং বেশিরভাগ ম্যাটাল, হেভি ম্যাটাল, রক, এই ধরনের ট্রেন্ড একটা আসছিল। তখন আমাদের মনে হচ্ছিল যে আসলে বাংলা গান যে মূল উপজীব্য, লিরিক্যাল ভ্যালুস এবং মেলোডি, এই দুটোকে মনে আমাদের একটু ধরে রাখা দরকার, এবং সেটাকে একটা নবজাগরণ দরকার, যেটা বাংলা গানের ব্যান্ডের মিউজিক হিসেবে টিকে থাকবে। তো সেই চিন্তা থেকেই আসলে আমাদের নামকরণটা করা, রেনেসা নামকরণটা করা।
ঘটনাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমি জানি না সবাই এটা জানতেন নাকি, আমি ইনফ্যাক্ট জানতাম না যে হ্যাঁ ব্যান্ডের নামটা খুব ডিফারেন্ট। এবং ওনারা যেটা বললেন যে সেই সময় গানের একটা পরিবর্তন চলছিল, রক ঘরানার গানগুলো তারা তাদের ব্যান্ডে নিয়ে আসে, এবং তাতে কিন্তু গানের যে মেলোডি অথবা লিরিক্স বলেন সেটার কিন্তু কোন রকম হেরফের হয়নি, সেটা কিন্তু সেরকম সুন্দরই আছে, তাই না সাদিদ, কি বলো?
এক্স্যাক্টলি। আর রেনেসার গানগুলো কিন্তু আসলে সবসময় মানে এমন না যে খুব ধুমধারাক্কা গান বা ওরকম কিছু, বাট গানের ছন্দ, তাল, লয়, সুর, কথা সব মিলেই গানগুলো কিন্তু আসলে অন্যরকম একটা ভালো লাগার তৈরি করে। ফর এক্সাম্পল, এই যে মন শুধু মন ছুঁয়েছে, যদিও গানটি সোলসের গান, বাট নকিব ভাই বা পিলু ভাই যখন সোলসে ছিলেন তারা তখন এই গানটি তৈরি করেছিলেন। তারপরে হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়, আজ যে শিশু, এই গানগুলো আজকে থেকে 25-30 বছর আগের গান, তখন শুনে যেরকম লাগতো আজকে যদি 2016 সালে শুনি একই রকম কিন্তু লাগে, একই রকমেরই ভালো লাগে। সো আমি বলবো যে ওনারা যে রেনেসা, ওনারা কিন্তু আসলে একটু রেনেসা এনেছেন, এবং শুধু তাই না, ওনারা কিন্তু সময়কে উত্তীর্ণ করেছেন আসলে ওনাদের গানগুলোকে দিয়ে। এখনো কিন্তু ওনাদের এই কালজয়ী গানগুলো আমাদের ভালো লাগে,
সত্যি তাই। এবং যেটা বলে না, এই গানগুলো হচ্ছে শাশ্বত, চিরায়ত, সবসময় ভালো লাগে শুনতে।
তো এখন তাহলে আবার একটু ইন্টারভিউ আরেকটু অংশ শুনে আসি।
এই প্রশ্নটি আমাদের দুজনের জন্য, নকিব খান ভাইয়া এবং পিলু খান ভাইয়ার জন্য। কখনো কি ভেবেছিলেন যে 3 দশকের বেশি সময় ধরে দর্শকদের হৃদয় জয় করে রাখতে পারবেন?
3 দশকের বেশি ধরে মিউজিক করবো এতটুকু ধারণা ছিল, এবং অতটুকু কনফিডেন্স ছিল যে আমরা করবো 3 দশক পর। 3 দশক ধরে দর্শকদের হৃদয় ধরে রাখতে পারবো, এটা
এটা দর্শকদের অবশ্য আমরা কোন চিন্তাই করিনি, আসলে চিন্তা করিনি, সেটা আমাদের অনেক বড় পাওয়া এবং সত্যি আমরা কৃতজ্ঞ দর্শকদের প্রতি।
নকিব ভাই কিন্তু বলেছিলেন যে ভক্তদের ভালোবাসাকেই তিনি তার সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন। সত্যি তাই, তিন দশকের বেশি সময় ধরে দর্শক ধরে রাখে এটা কিন্তু সোজা না। ধরো আমার আগের জেনারেশন তারা যে গানগুলো শুনেছে, আমিও কিন্তু সেই গানগুলো শুনে বড় হয়েছি, এটা কিন্তু সোজা না। এবং এখন পর্যন্ত তারা যে মানে ধরে রাখতে পেরেছে, দর্শকরা একইভাবে তাদের ভালোবাসে, শ্রোতারা, এটা সত্যি অনেক বড় পাওয়া।
ঠিকই বলেছ অর্চি। তো অনেক তো কথা বললাম এবং শুনলাম, এবার তাহলে আমরা গানে যাই। তো আমরা কোন গানটি শুনবো প্রথমে?
চলো আমরা রেনেসার বিখ্যাত গান ভালো লাগে জ্যোৎস্না রাতে এই গানটি শুনে আসি।
শিষে বাতাস হুই 17th at the iHeart 4EB Radiothon. From October 7 to 16, 4EB will be calling out for donations. Donations can be tax deductible, or you can enter into the major prize draw where you could win a $2,000 travel and accommodation voucher, courtesy of Canale Travel, a return flight to Sydney, courtesy of Target Travel and Tours, or one of many more amazing prizes. To donate, call the Radiothon number now, 32408688, or visit the website to donate online, 4eb.org.au. More prizes are yet to be announced, so stay tuned to the iHeart 4EB Radiothon.
অস্ট্রেলিয়া তার কঠোর সীমান্তরক্ষা আইন শিথিল করবে না। যারা অবৈধভাবে নৌকায় করে অস্ট্রেলিয়ায় আসার চেষ্টা করে তাদেরকে ফেরত পাঠানো হবে। অবৈধভাবে নৌকায় করে যেই আসুক না কেন, অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে থাকার সুযোগ সে পাবে না। আপনার পরিবারের সদস্যদের এবং বন্ধুবান্ধবদের বলুন, যদি তারা ভিসা ছাড়া নৌকায় ওঠে তাহলে তারা অস্ট্রেলিয়ায় পৌঁছতে পারবে না। এই আইনগুলো সবার জন্য প্রযোজ্য, এর কোনো ব্যতিক্রম নেই। অস্ট্রেলিয়ান সরকার ক্যানবেরা কর্তৃক অনুমোদিত, পাঠ করেছেন নাসের।
স্টেশন স্পন্সর।
শ্রোতা বন্ধুরা, কেমন এনজয় করছিলেন গানটি? আমি তো আসলে হারিয়ে যাচ্ছিলাম সুরের মাধুর্যে বলতে পারেন। তো কনসার্টটা আমরা রিসেন্টলি এনজয় করলাম, জাস্ট আমাদের শনিবারই কনসার্টটি অনুষ্ঠিত হলো, খুব এনজয় করেছি। সাদিত, তুমি কেমন এনজয় করলে?
অদ্ভুত, কারণ নর্মালি তো আমরা রেডিওতে শুনি বা সিডিতে গান শুনি, বাট বাংলাদেশে যখন ছিলাম বা অন্য যারা ছিল তারাও হয়তো তখন অনেক গান ওখানে শুনেছেন ওই সময় কনসার্ট, বাট এখানে ব্রিসবেনে আসলে বাংলাদেশি শিল্পীদের গান শোনা এটা সবসময় সৌভাগ্যের ব্যাপার। আর নকিব খান এবং পিলু খান তারা যখন গান করছিলেন তারা গানের মাঝে এমনভাবে ডুবে যাচ্ছিলেন, বিশেষ করে নকিব খানের কিবোর্ড প্লেয়িং, পিলু খানের ড্রামস বাজানো, সাথে এলিটার পিছন থেকে হামিং বা তাদেরকে অনুষঙ্গ দেয়া, এই কাজগুলো মানে এগুলো আসলে কনসার্টের মজাটাই এখানে আসলে। এবং একটু সাউন্ডে একটু সমস্যা হচ্ছিল, তাতে শিল্পীরা একটু ইতস্তত করছিলেন, এগুলাই আসলে কনসার্টের মজা। আর তুমি হয়তো বলবে যে ওনারা যে গানের ফাঁকে ফাঁকে যে কথাগুলো বলছিল,
সত্যি তাই। আমি এটা অ্যাড করতে চাই যে ওনারা যখন গানগুলো গাচ্ছিলেন এর আগের ঘটনাটা একটু বলছিলেন, যে গানটা কে লিখেছেন বা কোন সময় এটা লিখা হলো, এটার পিছনে যে কাহিনীটা, এটা যখন শেয়ার করছিলেন তখন কিন্তু আরো ভালো লাগছিল, তাই না? ধরো আবার এই যে গানের মাঝখানে মাঝখানে আমাদের সাথে মানে দর্শক শ্রোতাদের সাথে যে ইন্টারাকশন, আমি কিন্তু এটা ভীষণ এনজয় করছিলাম।
তাহলে কি আমরা এখন আবার একটু ওই ওনাদের ইন্টারভিউতে চলে যাব?
হ্যাঁ নিশ্চয়ই, চলো আবার শুনে আসি। আমার শ্রোতা বন্ধুরা, মনে হয় অনেকে জানেন না নকিব খানের অভিনেতা পরিচয়টি। হ্যাঁ আমি জানি অনেকে আটকে উঠছেন যে সত্যি দেখিনি তো, এটা আমি নকিব ভাইয়ের কাছে একটু জানতে যাব। আমি যতটুকু জানি যে অনেক আগে রেডিওতে উনি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন, তো এরপরে আমরা অভিনয় উনাকে খুব একটা দেখতে পাইনি, তো অভিনয় থেকে গানে আসা এই ট্রানজিশনটা, অভিনয়ের ব্যাপারে একটু জানতে চাইব।
ধন্যবাদ, এটা আসলে অনেকেই জানে না, আমার আমার কিন্তু কালচার লাইনে আসাটা, স্পেশালি মিডিয়া লাইনে আসাটা অভিনয় দিয়ে, গান দিয়ে নয়। প্রথম আমার রেডিওতে আমি প্রোগ্রাম করি একটা বাচ্চাদের শিশুদের একটা নাটকে, ওটা এই নাটকটার আমার ঠিক এখন নামটা মনে নেই, আমার কি যেন ফিঙ্গে রাজা দেশে বেগানে কিছু একটা নাম ছিল, তো শিশুদের নাটক, শিশুদের প্রোগ্রাম দিয়ে আমরা সব শুরু। গান কিন্তু আরেক পরে আসে, যদি আমার গানের ছোটবেলা থেকে গাই কিন্তু মিডিয়া লাইনে আসে আমার নাটক দিয়ে, যদি আমি এটা কন্টিনিউ করিনি খুব একটা, কারণ আমার আমার কাছে গানটাই অনেক প্যাশনেট আমি ছিলাম গানের ব্যাপারে, যেখানে গানটাকে ধরে রেখেছি, অভিনয়টাকে আমি আর কন্টিনিউ করিনি রেডিওতেই নাটক করা পর্যন্তই।
চমৎকার, নতুন তথ্য জানলাম আমরা। রেনেসা ব্যান্ডের বেশ কিছু অ্যালবাম এখন পর্যন্ত আমরা শুনেছি, তো আমি নকিব ভাইয়ের কাছে জানতে চাই যে পরবর্তী কোন অ্যালবাম কি আসছে?
অবশ্যই আসবে, আমরা এটার কাজও শুরু করে দিয়েছি এবং গানগুলো সব কম্পোজ করা হয়ে গেছে, শুরু করা হয়ে গেছে, বাট রেকর্ডিং আমরা এখনো যেতে পারিনি, কারণ আমাদের ব্যস্ততা খুবই বেশি, এটাও এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আমাদের আমরা একটু লেট ব্যাক বেশি, এটা বলা যায়
আসলে এটা আমাদের একটা ব্যর্থতা, এতদিন ধরে আমরা ডেফিনেটলি অ্যালবাম বের করা উচিত ছিল, যেটা ব্যান্ডের কন্টিনিউশনটা থাকে না যখন নিজেদের কোন অ্যালবাম বা প্রোডাক্ট বের না হয় আর কি, তো আমার মনে হয় ওটা আমাদের রেনেসার দিক থেকে এটা একটা ব্যর্থতা,
ব্যর্থতা আমি বলবো না ভাইয়া, কারণ আমি আমার জানা মতো যতটুকু দেখেছি যে হয়তো আমার বাবারা এই গানটা শুনতেন, আমিও কিন্তু ওই গানটার জন্য শুনেছি এবং অপেক্ষা করেছি যে আচ্ছা পরবর্তী গানটা কেমন, তো আমার মনে হয় এটা ব্যর্থতা না, আপনারা সময় নিচ্ছেন এবং অনেক ভালো কিছু আমরা পাবো।
More than 10 years, it's too much.
যাই হোক, আমরা নেক্সট অ্যালবামের কাজ শুরু করেছি, মেটেরিয়াল সব, গানও সব রেডি আছে, এখন রেকর্ডিং করাটাই বাকি, ওটাই হচ্ছে না। আর যেটা আমি আজকের অনুষ্ঠানের যেটা বলতে পারি, আজকে আমাদের প্রথম যে গানটা আমরা শুরু করার চিন্তা করছি, ওটা একটা নতুন
গান।
আমরা অনেক সৌভাগ্যবান যে আনরিলিজ ট্র্যাকের প্রথম গানটা আমরা আজকে শুনতে পারবো। তো ভাই, আপনাদের দুজনের কাছে জিজ্ঞাসা ছিল যে আপনারা দুইজন মিউজিক কম্পোজ করেন, তো গানের ব্যাপারে মিল এবং অমিল দু ভাইয়ের মধ্যে কোথায়?
আমার তো মনে হয় অনেক মিল। বেসিক্যালি আমাদের দুজনের চিন্তাধারা কিন্তু একই ধরনের, যেটা আমরা আগে শুরুতে বলেছি, লিরিক্যাল ভ্যালুস এবং মেলোডি দুটি আমাদের বাংলা গানের মূল উপজীব্য এবং আমাদের গানেরও মূল উপজীব্য বলে আমি মনে করি। জানি না দর্শক শ্রোতারা কিভাবে নিচ্ছে বা নিবে, বাট আমার কাছে এটা খুব প্রধান একটা বিষয় বলে মনে হয় এবং সবসময় চেষ্টা করি এগুলো, এই বিষয়টুকুটুকে ধরে রাখতে।
আমি যে গানগুলো কম্পোজ করি, আমার বেসিক স্টাইলটা হচ্ছে মেলোডি বেসড, আমি তার বাইরে যেতে পারি না, ওটা একটু ডিমেরিটস হতে পারে, জানি না, বাট ওই একই সিমিলার আমাদের দুজনেরই, বা একই টাইপটা মনে হয় একই, আমরা একই ধরনের গান করি।
জানছিলেন প্রিয় শিল্পীদের সম্পর্কে অজানা কিছু তথ্য। তো সাদিদ, আমরা কথা বলছিলাম যে কনসার্টটা আমাদের কেমন লাগলো, কনসার্টে তো বলেছি যে খুব এনজয় বলছিল। আর লাস্টে একটা জিনিস আমি অ্যাড করতে চাই, আমাদের কিন্তু এখানে যখন শিল্পীরা গান করতে আসে, লাস্টে আমাদের খুব একটা হিড়িক পড়ে যায় যে হ্যাঁ শিল্পীর সঙ্গে সেলফি তুলতেই হবে, এবং আমরা এত দর্শক শ্রোতা ওখানে ছিলাম, প্রত্যেকে আমরা তাদের সঙ্গে ছবি তুললাম, তারা কিন্তু অনেক পেশেন্সের পরিচয় দিয়েছে, বিন্দুমাত্র বিরক্ত না হয়ে হাসি মুখে আমাদের সকলের সাথে ছবি তুলেছে। আমি সৌভাগ্যবান মনে করি যে ওনারা
একদম সত্যি কথা, কারণ ওনারা কিন্তু প্রায় 7:30 থেকে 10:30 পর্যন্ত, মাঝখানে আধা ঘন্টার মনে হয় একটা ব্রেক ছিল, পুরোটা সময়ই গান করে যান। তারপরে গান শেষে আমাদের ওই সেলফি তোলা, আমাদের অফিসিয়াল ফটো সেশন, ওনারা মানে ওনারাও এনজয় করেছেন। আসলে আমার কাছে মনে হচ্ছিল যে না, ওনাদের যতই ক্লান্ত থাকুন না কেন, অনেক লম্বা একটা শো করেছেন, তারপরে ওনারা আমাদের যে আবদার, ওনারা অত্যন্ত মানে খুশি মনে, আনন্দিত মনেই আমার কাছে মনে হয়েছে যে আমাদের আবদারটা ওনারা মিটাচ্ছেন।
অবশ্যই এটা তো রক্ষা, আবদার রক্ষা করেছে। তুমি দেখো ওনাদের গান গাওয়ার কথা ছিল 23-24টি, আমাদের সকল অনুরোধে ওনারা কিন্তু আরো বেশি দুটি গান গেয়েছে,
আরো দুটি গান বেশি গেয়েছে।
হ্যাঁ সত্যি,
আমি এই কনসার্টে আরেকটি কনসার্ট উপলক্ষে একটা মানে খুব ইন্টারেস্টিং একটা তথ্য পেয়েছি, যে আমরা যে সামিনা চৌধুরী কণ্ঠে শুনি যে সময় যেন কাটে না, এই গানটি যে আসলে পিলু খানের সুর করে এটা কিন্তু আমি জানতাম না। প্লাস ওনারা আসলে, ওনারা এত বড় মাপের শিল্পী, ওনারা যখন যেখানে ছিলেন সেখানেই কিন্তু অনেক তাদের সৃষ্টির মাধ্যমে অনেক ভালো কিছু করেছেন, অনেক অনেক কি অনেক ভালো, শুধু নিজেদের জন্য ভালো গান করেননি, অনেক গুণী শিল্পীর জন্য অনেক ভালো ভালো গান করেছেন। এবং ওনারা দুজনেই কিন্তু ভিন্ন সময়ে সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের অ্যাওয়ার্ড লাভ করেছেন।
সেটাই, সামিনা চৌধুরীর গানের কথা যেমন বললে, তেমনি নকিব খান ভাইয়াও কিন্তু সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, কুমার বিশ্বজিৎ বেশ বিখ্যাত গান কম্পোজ করেছেন। আসলে তারা সব অনেক দিক দিয়ে গুণী, কিবোর্ডিস্ট, মিউজিক কম্পোজার, গায়ক, তাদের নিজেদের ব্যান্ড আছে, অনেক কিছু বলে শেষ করা যাবে না। চলো সাদিদ, এই পর্যায়ে আমরা আরেকটা গান শুনে আসি, কোন গানটি শুনব?
গানটি মনে হয় একটু আক্ষেপের গান আর কি।
আচ্ছা
আচ্ছা, কেন মানুষগুলো এমন হয়ে যায়।
আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়, দিন বদলের খেলাতে, মন বদলের বেলাতে, মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়, আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়, দিন বদলের খেলাতে, মন বদলের বেলাতে, মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়, আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। ভালোবাসে দেয় পরে করে দেয় ভরে বো, সুখের দিনে ভালোবাসা দেয় কতজন,
আছে আছে ভালোবাসে দেশ পরিব দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বললে কেন যায় আচ্ছা কেন মানুষগুলো ব্যবহার হয়ে যায় চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়
প্রতিটা গানেই কিন্তু সত্যি প্রতিটা সৃষ্টিতেই কিন্তু আমরা পাই যে লিরিক্যাল ভ্যালু আর মেলোডির এই ম্যাজিকটা সবগুলো গানে কিন্তু এটি সমানভাবে বিদ্যমান। শ্রোতা বন্ধুরা, আপনারা আজকে ওনাদের যে ইন্টারভিউটি আমরা করেছিলাম সেখানে শুনছিলেন তাদের অনেক অজানা কথা। তো ওনারা যেমন তাদের মিউজিক, তাদের ক্যারিয়ার এবং ছোটবেলার কথা অনেক কিছু শেয়ার করছিলেন, সে সাথেও কিন্তু আমাদের জানিয়েছেন যে ব্রিসবেনে তাদের কেমন লাগলো। চলুন শ্রোতা বন্ধুরা, আর সময় নষ্ট না করে ইন্টারভিউর বাকি অংশটুকু আমরা শুনে আসি। তিন দশকের বেশি সময় ধরে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন সুরের মাধুর্যে এই রেনেসা ব্যান্ড। বর্তমানে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে আজ থেকে 30 বছর পরে বাংলা গান এবং ব্যান্ডের গানের অবস্থান সম্পর্কে আপনাদের দুজনের প্রত্যাশা কি?
শুধু রেনেসা বলবো না, আমাদের শুরুটা হচ্ছে সোলস থেকে। সোলসেরও গান এখনো মানুষের মুখোমুখি ফিরে যে গানগুলো আমরা করে এসেছিলাম সোলসে থাকতে, তো সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। কারণ এই যে জেনারেশন টু জেনারেশন এটা গানগুলো যে মানুষের গ্রহণ করছে এটা অনেক বড় ব্যাপার। আর আমাদের প্রত্যাশা অবশ্যই থাকবে যে বাংলা গান যেন বাংলা গানের মতো থাকে, বাংলা গানের যে আবেদনটুকু আছে সেটা যেন বজায় থাকে। এবং হ্যাঁ, এক্সপেরিমেন্ট হতে পারে, অনেক কিছু হতে পারে, আমার যেটা ভালো মন্দ সেটা, যেটা ভালো সেটা থাকবে, যেটা মন্দ সেটা চলে যাবে। এবং তরুণদের নিয়মই হচ্ছে নতুন কিছু নিয়ম ভেঙে নতুন কিছু তৈরি করা, এবং সেটাই হবে, সেটা হওয়া উচিত। তবে দুটো জিনিস আমার কাছে, যেটা নতুনদের কাছে আমার দাবি থাকবে, টেকনোলজি আসবে, টেকনোলজিকে ইউজ করতে হবে, বাট মিস ইউজ করা যাবে না। আমার নিজের যে ট্যালেন্টটা আছে সেটাকে ইউজ করার জন্য টুলস হিসেবে টেকনোলজিকে ইউজ করতে হবে, সেটাই যেন আমাদের মাথায় রাখি। কারণ আমরা, আমাদের বাঙালিরা, বাংলাদেশিরা অনেক বেশি ট্যালেন্টেড, অনেক ভালো ভালো মিউজিশিয়ানস আসছে, আমরা খুবই আশাবাদী তাদের ভবিষ্যতের, বাংলাদেশকে ভালো কিছু গান উপহার দেওয়ার জন্য। আমি মনে করি অনেক বেশি ট্যালেন্টেড লোকজন আছে এবং অনেক কিছু ভালো কিছু আমরা আশা করতে পারি।
আমরা যখন 30 বছর আগে গানগুলো করেছিলাম তখন আমরা জানতাম না ওগুলো এতদিন টিকে থাকবে। একইভাবে এখনো ভালো গান হচ্ছে, ওটা হয়তো আমরা 30 বছর পর বুঝতে পারবো ওটা অতদিন টিকে থাকবে কিনা। এখন যে ভালো গান হচ্ছে না তা জানা, তবে বেসিক জিনিস হচ্ছে গানের মধ্যে যদি গানটা যদি ভালো হয়, গানটার সুরটা যদি ভালো হয়, গানে যদি মেলোডি থাকে, লিরিক্স ভালো হয়, তাহলে ওটা টিকে থাকতে বাধ্য, ওটা থাকবে। এবং আশা করি আমরা যে যে ট্রেন্ডটা শুরু করেছিলাম 30 বছর পর এখন যারা আছে ওরা আরো নতুন ভাবে ওটাকে আরো সমৃদ্ধি করবে, আরো নতুন নতুন সৃষ্টি করবে, ওটা কার্যকরী হবে।
আরেকটি প্রশ্ন আছে যেটি না করলেই নয়, ব্রিসবেনের অভিজ্ঞতা আপনাদের দুজনের কাছে জানবো যে কেমন লাগলো আপনাদের?
অসাধারণ, খুবই ভালো লেগেছে।
অসম্ভব ভালো আমি বলবো। আমরা তিনটা শহর ঘুরে এসেছি, এর মধ্যে সিডনি, মেলবোর্ন,
ক্যানবেরা
গিয়েছিলাম একবার। আমার মনে হয় সবকিছু দিয়ে যদি আমরা চিন্তা করি, ওয়েদার ওয়াইজ মানুষের ওয়ার্ম, তাদের হসপিটালিটি, ও সে খুবই খুবই আমরা মুগ্ধ, খুবই অভিভূত আপনাদের হসপিটালিটি দেখে, আপনাদের আমাদের সাথে যে আপনাদের একটা বন্ধুত্ব বা যেটা দেখছি আমরা খুবই খুবই খুশি হয়েছি।
এবং ব্রিসবেন ইটসেলফ একটা স্মার্ট সিটি বা সানশাইন সিটি, যেটাই বলি না কেন আমার কাছে সেটাই মনে হচ্ছে, আসলে এসে মনে হচ্ছে তাই, খুবই ভালো লাগছে।
আসলে ব্রিসবেন সম্পর্কে যখন শিল্পীদের কাছে শুনি, ওনারা যে বললেন যে এত ভালো লাগলো, সত্যি মানে মনটা ভরে গেল যে তারা যে এত পছন্দ করেছেন ব্রিসবেন বাসীদের এবং ব্রিসবেনকে। নকিব খান পিলু খান ভাইয়ের সঙ্গে আরেকজন তরুণ প্রজন্মের শিল্পী যিনি আমাদের সঙ্গে কনসার্টে ছিলেন, তিনি হচ্ছেন এলিটা করিম। আমাদের সৌভাগ্য হয়েছিল এলিটা করিমের একটি সাক্ষাৎকার গ্রহণ করাও। তো চলুন আমরা এলিটা করিমের ইন্টারভিউর কিছু অংশ শুনে আসি। কথা বলছি এলিটা করিমের সাথে। আপনার গানের শুরু 2002 সাল থেকেই, গানগুলো শ্রোতাদের মাঝে ভীষণ ভাবে সমাদৃত, বিভিন্ন মিক্সড অ্যালবাম আছে, একক গান আছে। প্রথম একক অ্যালবাম প্রকাশ হয় 2015 সালে এলিটা সনামে। তো এলিটা প্রকাশে জানতে চাইব যে প্রথম অ্যালবাম প্রকাশে এতটা সময় নেওয়ার কারণটা কি?
আসলে আমার মনে হয় যে আমি যেটা দেখেছি আমাদের ইন্ডাস্ট্রিতে যে ট্রেন্ডটা আছে স্পেশালি সোলো আর্টিস্টদের মধ্যে যদি বলি, সেটা হচ্ছে যে উই ফিল যে আমাদের একটা একটা করে অ্যালবাম বের করতে হবে জাস্ট টু এক্সিস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি, এটা আমার মনে হয়। আরেকটা রিজন হচ্ছে নতুন নতুন গানের জন্য অবভিয়াসলি, কিন্তু আমার এই দুটারই কোনো প্রবলেম ছিল না। আই ওয়াজ ইন দ্য ইন্ডাস্ট্রি, আমি ছিলাম, আমি গান গাচ্ছিলাম, এটা মিক্সড অ্যালবামের থ্রু দিয়ে হোক কি টেলিভিশন প্রোগ্রামসের থ্রু দিয়ে হোক কি আমি প্রচুর কোলাবরেশন করি, বড়দের সাথে অনেক কোলাবরেশন হয়, ছোটদের সাথে অনেক কোলাবরেশন, আমি সিনে আছি। আমার আসলে ওই একটা অ্যালবাম বের করে নিজেকে ইয়ে করার কোনো ইয়ে মানে আমার দরকার তখনও মনে হয়নি। আর দুই নম্বর রিজন হচ্ছে আমার নতুন গানও অনেক ছিল যেগুলো মোটামুটি পপুলার হয়েছে আমার ব্যান্ডের থ্রু দিয়ে, তারপর আমি অন্তহীন যে অ্যালবামটা করেছিলাম ওটার থ্রু দিয়ে, তারপর আমি অর্ণবদা বাপ্পাদা এদের সাথেও বেশ কিছু কাজ টাজ করেছি, তো নতুন গান আমার গান ছিল আমার। তো আরো একটা হচ্ছে আমি একটু লেজিও, সবকিছু মিলাই আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে অ্যালবামটা করবো, কিন্তু এই অ্যালবামের যে গানগুলো কিন্তু অনেক বছর ধরেই কিন্তু আমরা একসাথে করি, আমার অনেকগুলো বন্ধু আছে আমার সমান, আমার থেকে ছোট আমার থেকে বড়, ওদের সাথেই বসে বসে গানগুলো আসলে করা। ফাইনালি যখন দেখলাম অনেকগুলো গান হয়ে গেছে একসাথে, তাহলে আচ্ছা ঠিক আছে আমি রিলিজ করি, তখন 2015 সালে রিলিজ করলাম।
সেই চিন্তা থেকেই পরে অ্যালবামটা রিলিজ করা। আচ্ছা, আপনি বড় হয়েছেন সৌদি আরবে, যতটুকু জানি হাতে খড়ি মায়ের কাছ থেকেই, তো বাসায় হয়তো নিয়মিত গানের চর্চাটাই ছিল। নিজে ব্যান্ড করবেন অথবা সঙ্গীতে সম্পূর্ণরূপে নিজেকে ইনভলভ করবেন, এই চিন্তাটা কি শুরু থেকেই ছিল?
আমার মনে হয় আমার ছোটবেলা থেকে এরকম কোন একটা চিন্তা ভিতরে ছিল। আমরা ছোটবেলা থেকে অনেক মানে বাংলা গান, প্রচুর দেশাত্মবোধক গান, এগুলো আমাদেরকে মানে মুখস্থ করানো হতো বেসিক্যালি। আই থিঙ্ক যারা দেশের বাইরে থাকে তাদের কিন্তু দেশের প্রতি ওই টানটা আরেকটু বেশি, আমার ধারণা, আমি যেটা এক্সপিরিয়েন্স থেকে দেখেছি। তো আমার বাবা এরকম প্রচুর প্রোগ্রাম অর্গানাইজ করতেন, আমার মা সব বাচ্চাদেরকে মানে এই গানগুলো শিখাতেন সো দ্যাট উই কুড প্রেজেন্ট। আর আমি যে গান যে আমাকে ছোটবেলা জিজ্ঞেস করতো তুমি কি কি হবো বড় হলে, আমি বলতাম আমি সিঙ্গার হবো, ওটা তো আছেই, তাছাড়া কি হবা, মানে এরকম একটা নিয়ে ছিল তখন। আমার বাবা মা কখনোই আসলে চাইতেন না ওইভাবে যে আমি মিডিয়াতে ঢুকব বা আমি গান ওভাবে করবো, ব্যান্ড করবো, অবভিয়াসলি এটা অনেক অনেক বাবা মারাই চায় না, এটা একটা কনভেনশনাল চিন্তা না এটা। এরপর আমার মনে আমার ভিতরে ছিল যে আমি স্টেজে পারফর্ম করব, কিছু একটা করব, মানে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করব, আমার মনে হয় ওইটা আমার ছোটবেলা থেকেই ছিল এই জিনিসটা আমার ভিতরে।
শুনছেন রেডিও 4AB 98.1 FM, শুনছিলাম এলিটার কথা। এলিটা আরো কথা বলেছে অর্চির সাথে, সেই কথা আমরা শুনব। তো তার আগে আরেকবার একটু গানে চলে যাই, এবারে শুনব এলিটারই গাওয়া একটি গান, আমি উড়ে যেতে চাই।
মনে তোমায় এখন
আমি জানি যে আপনি এখন অভিনয় করছেন বিভিন্ন গেস্ট আর্টিস্ট হিসেবে অনেকগুলো নাটকে। স্পেশালি মুকিম ব্রাদার্স এর অভিনয় দর্শকদের কাছে আপনার একটি নতুন পরিচয় তুলে ধরেছে অভিনেতা হিসেবে। তো আপনার কাছে জানতে চাইব, অভিনয় কতটুকু উপভোগ করেন, নিয়মিত হওয়ার পরিকল্পনা কি আছে?
অ্যাকচুয়ালি আমি প্রথম অভিনয় করি কৌশিক শঙ্কর দাস ওনার একটা সেই তুমি বলে একটা নাটক। ওখানে যেটা হয়েছিল যে নায়িকা যে বেস্ট ফ্রেন্ড যা করার কথা ছিল সে লাস্ট মোমেন্টে ও ডুব মারছে।
আচ্ছা,
তো উনি আবার আমার কৌশিক শঙ্কর দাস আমার ডেইলি স্টার, উনি আমার কলিগ, তো উনি আমাকে খুব মানে খুব রিকোয়েস্ট করে ওই রোলটা আমাকে দিয়ে করেছিল। মুকিম ব্রাদার্স এ একটা তিন এপিসোডের আমি একটা জাস্ট একটা ইয়ে করেছিলাম, একটা গেস্ট সেলিব্রিটি গেস্ট হিসাবে করেছিলাম একটা। তারপরে করেছি আমারই একটা পুরো 20-30 মিনিটের একটা নাটক, এটা ভ্যালেন্টাইন্স ডে বের হয়েছিল গত বছর, ওয়াই সো সিরিয়াস এই নাটকটা। এই দুইটা মুকিম ব্রাদার্স আর ওয়াই সো সিরিয়াস দুটাই আশফাক নিপুণের। কিন্তু আমি নাটক আমি আসলে প্রফেশনালি টেলিভিশনে নাটক করবো কি করবো না আই ডোন্ট থিঙ্ক সো, করলে আমি এতদিন হয়তো করতাম, বিকজ আমার মনে হয় যে টিভিতে প্রফেশনাল নাটক করাটা খুবই ডিফিকাল্ট, খুবই হার্ড, অনেক হার্ডওয়ার্ক করতে হয়, প্রচুর কষ্ট করতে হয়। আমি দেখেছি আমার বন্ধুরা যারা করে বা যারা করছে এখন ভালো কাজ করছে, ইটস ভেরি ডিফিকাল্ট। তো আমার মনে হয় না আমি করতে পারবো। আমি আমি নর্থ সাউথ থাকতে আমি থিয়েটার করতাম, একদম রেগুলারলি থিয়েটার করতাম। আমি ঢাকা ইউনিভার্সিটি যে ওদের যে থিয়েটার ডিপার্টমেন্টে যে নাট্যকলা, ওদের সাথে আমরা কাজ করতাম। এবং আমি শিল্পকলা একাডেমিতে, শিল্পকলা একাডেমির ওই নাট্য সেন্টারটা হওয়ার আগে কিন্তু হতো আমাদের ইয়েতে ন্যাশনাল মিউজিয়ামে, ন্যাশনাল মিউজিয়ামে, তারপর ঢাকা ইউনিভার্সিটি নাট্যকলা, ওই সব জায়গায় কিন্তু আমি থিয়েটার নাটক করেছি। তো আমার ইচ্ছে ছিল আমি থিয়েটারে ঢুকবো, পরে অবভিয়াসলি মিউজিকে ঢুকে গেছে বলে আর নাটকটা করা হয়নি।
তো এখনো কি আর চিন্তা ভাবনা আছে পরবর্তীতে কখনো থিয়েটার আপনাকে আমরা দেখতে পাবো?
আমার থিয়েটার করার খুব ইচ্ছা। ইনফ্যাক্ট আমি বলবো যে থিয়েটার করেছি বলে আমার বাংলাটা ভালো হয়েছে, কারণ আমি যখন বাইরে থেকে আসি আমার বাংলাটা খুব মিক্সড আর একটু অন্যরকম উইয়ার্ড ছিল। বিকজ আমি থিয়েটার করেছি বলে ওখানে প্রচুর বাংলা, মুনি চৌধুরী, রবীন্দ্রনাথের, এরকম বেশ কিছু করতে হয়েছে আমাদেরকে, ছোট ছোট বড় বড়। তখন আমার মনে হয় আমার বাংলার ভাষাটা আরো অনেক ভালো হয়েছে, শক্ত হয়েছে, ভেরি সলিড হয়েছে। আর আমার থিয়েটার ভালো লাগে, মেবি করতে পারি, জানি না। কখনো হার্ডওয়ার্ক
করি যে প্রশ্নটা এখানে না করলেই নয়, এলিটাপুর কাছে ব্রিসবেনের অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করব। কেমন লাগলো ব্রিসবেন?
ব্রিসবেনে এসে মনে হচ্ছে যে, ইনফ্যাক্ট আমরা প্রথমে গোল্ড কোস্ট গিয়েছিলাম, গোল্ড কোস্টে বিহার লট অফ ফান। গোল্ড কোস্টে পাহাড়, রেইন ফরেস্ট, বিচ সব একসাথে আমরা পেয়েছি, ওয়াটারফল অনেক কিছু ছিল। এবং ব্রিসবেনেও খুবই খুবই ভালো লাগছে। ইনফ্যাক্ট আমরা আমরা এই মুহূর্তে যেখানে আছি ব্রিসবেনে যে হোটেলে, আইবিস স্টাইল, ওখানেও মানে আমরা একটু সিটি সেন্টারে আছি, ভেরি হ্যাপেনিং। আর উইকেন্ডটা তো অনেক হ্যাপেনিং, ভেরি কালারফুল। কালকে সারা রাত পাশের বার থেকে একটা ইয়ে হচ্ছিল, মিউজিক বাজছিল, সব চেনা জানা গান। তো আমার খুব খুবই ভালো লাগছে জায়গাটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার এই জায়গাটা একটু এশিয়ান কান্ট্রিজগুলোর মতন লাগছে অনেক বেশি, যেরকম ব্যাংকক, মালয়েশিয়া, ইভেন টু সাম এক্সটেন্ট ইভেন ঢাকা and some parts of Mumbai as well. মানে আমার মনে হচ্ছে যে পুরো একটা মিক্সড একটা জায়গায় আমি এসেছি, তা এই জন্য আমার মনে হচ্ছে আমি রিলেট করতে পারছি ব্রিসবেনের সাথে আরো বেশি। বাট ওভারঅল আমি বলবো যে অস্ট্রেলিয়া ট্রিপটা আমাদের এই পর্যন্ত খুবই খুবই ভালো গিয়েছে, সিডনি, মেলবোর্ন, এখন ব্রিসবেন, খুবই খুবই ভালো হয়েছে। আই হোপ আমাদের সামনে পার্থ আছে, পার্থটাও ডেফিনেটলি আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো হবে ইনশাল্লাহ।
অসংখ্য ধন্যবাদ এই টাপুকে। আপু আপনি আমার শ্রোতাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন?
আমি আমি বলবো থ্যাংক ইউ সো মাচ আপনাদের জন্য আসলে আমাদের এখানে আসা। আর আমাদের গানগুলো কিন্তু এখন বাংলাদেশে কিন্তু একটু স্লো হলেও আমরা ডিজিটাল বলেন, আমরা একটা মিউজিক্যালি একটা রেভলিউশন দিয়ে যাচ্ছি, একটা চেঞ্জ দিয়ে যাচ্ছি। তো আমি রিকোয়েস্ট করবো আমাদের বাংলাদেশ বাঙালি যারা আছেন আপনারা এখানে, আপনারা আমাদের গানগুলো কিন্তু আইটিউনস থেকে, তারপর অনেক জায়গা থেকে কিন্তু আপনারা কিনতে পারেন। আপনারা যদি কিনে আমাদের গানগুলো শুনেন, সিন্স এই কালচারটা আপনাদের এখানে আছে, আমাদের ওখানে একমাত্র শুরু, তাহলে কিন্তু আমরা আরো এনকারেজমেন্ট পাবো। তো ঠিক আছে, সবসময় তো দেশের শ্রোতাদের জন্য করি, এখন বাইরে যারা থাকেন তাদের জন্য আমরা গান করব। তো এটা একটু রিকোয়েস্ট করবো যে আপনারা যদি ডাউনলোড না করে যদি আপনারা কিনে আমাদের গানগুলো শুনেন, তাহলে কিন্তু আমাদের জন্যই আসলে ভালো হয়।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন নকিব খান, পিলু খান এবং এলিটা করিমের যে ইন্টারভিউটি আমরা নিয়েছিলাম তার অংশ বিশেষ আপনাদেরকে শোনাচ্ছিলাম। তাদের ভালো লাগা মন্দ লাগা নিয়ে কথা বলছিলাম, ব্রিসবেনের অভিজ্ঞতা নিয়ে কথা বলছিলাম। আমি আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে, উপভোগ করেছেন আমাদের এই আজকের এই অনুষ্ঠানটি, আমাদের এই ছোট প্রচেষ্টাটা। তো ব্রিসবেনে যখন এরকম কোন সেলিব্রিটি আসেন, সঙ্গীত শিল্পী আসেন, খুব ভালো লাগে আমাদের। তো এরকমই আশা করি এরকম ভালো লাগা আমাদের চলতে থাকবে, অনেক কিছু না কিছু আমাদের অনুষ্ঠান হয় সবসময়। তো এটা নিয়ে সাদিদ
আরেকটি ভালো লাগা হচ্ছে আগামী 20 নভেম্বর বাংলা সিনেমা আয়নাবাজি মাউন্ট গ্রাভাট ইভেন্ট সিনেমাতে দেখানো হবে। যারা এখনো টিকিট করেননি অনুরোধ করব টিকিট করে নিতে পারেন। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও টিউন ইন করবেন, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
শ্রোতা বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন রেডিও 4AB 98.1 FM।
কত কালের ভিড়ে ছোট্ট বেলা শত রং করা।